وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل بسنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. حضرات علماء کرام، امام دیندار গণ্যমান্য সর্বস্তরে মুসলমান ভাইয়েরা, আসরের পরের এই সময়টা খুবই মোবারক, খুবই বরকতময়। খ্রিস্টাদের এক গ্রুপ তারা দিনে আমাদের আমল লিখছে, তারা এখন চলে যাচ্ছে আল্লাহর দরবারে রিপোর্ট পৌঁছানোর জন্য। আবার আর এক দল আসমান থেকে অবতরণ করতেছে, নেমে আসতেছে। তারা রাত্রে আমরা কি আমল করি, নেক আমল হোক, গুনাহ হোক, যাই হোক, তারা ওইটা লিপিবদ্ধ করার জন্য চলে আসতেছে। এই টাইমে দুনো গ্রুপের ইজতেমা হইতেছে। এক গ্রুপ দায়িত্ব পালন করে চলে যেতেছে, আর এক গ্রুপ দায়িত্ব পালনের জন্য আসতেছে। দুনো গ্রুপের মধ্যে দেখা হইতেছে। ঠিক এই অবস্থাও হয় ফজরে। এই জন্য ফজর নামাজ সম্পর্কে কোরআন শরীফে বলা হয়েছে, ইন্না কুরআন আল ফাজর। এখানে কোরআনের অর্থ হল নামাজ। কোরআন বলল কেন? কোরআন ছাড়া নামাজ হয় না। আজকে অধিকাংশ মুসলমান কোরআন সহি করে পড়তে পারে না, অনেকে পড়তেই পারে না। অনেকে পারে একটু ভুল পড়ে, এটা বড় দুঃখজনক জিনিস। আল্লাহ একখানা কিতাব নাযিল করছেন, একখানা আখেরি কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই কিতাব সহি শুদ্ধ করে তেলাওয়াত শিখো, তেলাওয়াত শিখো, সেই কিতাবের সম্মান কর, নিচে রাখা যাবে না, কিতাবের তেপায়া রাখা যাবে না, কিতাবের তেপায়ায় রাখা যাবে না। ওর জন্য শাহী কুরসি আছে, শাহী চেয়ার আছে, যাকে আমরা রিহাল বলি, ওটাতে রাখতে হবে, ওটা তো ওর কিতাব রাখা যাবে না। বাদশার চেয়ারে বাদশাহ থাকুক আর না থাকুক, আর কেউ বসতে পারে না। কোরআনের দিকে পাও লম্বা করা যাবে না, কোরআন থেকে উপরে বসা যাবে না, কোরআনকে সম্মান করতে হবে না। অর্থ বুঝতে চেষ্টা করতে বলা হয়েছে, যদিও কোরআনের সব পাওয়ার জন্য অর্থ বোঝা জরুরি না, অর্থ বুঝুক আর না বুঝুক, কোরআন তেলাওয়াত করলে নেকি হবেই, প্রত্যেক হরফে দশ নেকি হবেই, অর্থ বুঝুক আর না বুঝুক। আজকাল অনেকে বলতেছে, আগেও একজন চিন্তাবিদ বলছিল, এখনো কিছু আলেম বলতেছে, অর্থ বুঝিয়া পড়া ওয়াজিব, অর্থ না বুঝিয়ে পড়লে গুনাহ হবে, এটা একদম গলত ফতোয়া। অর্থ বুঝতে চেষ্টা করতে হবে, এটা ভিন্ন একটা বিষয়। এর জন্য প্রত্যেকটা মসজিদে সপ্তাহ অন্তত একদিন দারসে কোরআন বা তাফসির মাহফিল থাকতে হয় প্রত্যেক মসজিদে। ইমাম বা খতিব এক এক রুকু করে ওখানে তরজমা বলে দিল, সংক্ষিপ্ত তফসির বলে দিল, এইভাবে দেখা যায় দুই তিন বছরের মধ্যে পুরা কোরআন শরীফের তরজমা, সংক্ষিপ্ত তফসির সবার জানা হয়ে জানা হয়। এটার জন্য চেষ্টা করতে হবে, সব মসজিদের ব্যবস্থা করতে হবে। বাকি অর্থ বোঝা এর উপরে সবটা নির্ভরশীল না, অর্থ বুঝলে অনেক বুঝিলাম, কিন্তু যে এখনো অর্থ শেখে নাই জানে না, সে তেলাওয়াত করলে সব হবে না, কক্ষে দশ কত ওষুধ আমরা খাই, ওর গুণাগুণ জানা থাকে না, ডাক্তার লিখছে খাই, ডাক্তার লিখছে গুণাগুণ জানা নেই, ওষুধের কি সব মানে গুণাগুণ, এই যে জানা নেই তাতে কি ওষুধ কাজ করে না, করে, আল্লাহ হুকুম বলে কাজ করে। ওষুধ তো গলা দিয়ে যাওয়ার সময় আল্লাহর কাছে পারমিশন চাই, হাদিস যে আল্লাহ উপকার করবো কিনা, আল্লাহ যদি পারমিশন দেয় তো বুকার করে, আল্লাহ পারমিশন না দিলে বুকার করে না। একই রোগ একই অসুখ, একজন খায় ভালো হয়ে যাচ্ছে আর একজন খায় একই ওষুধ, দুজনের রোগও এক আর একজনে খায় আরো মরতেছে, আল্লাহর হুকুম হয়নি। ঠিক এরকম ওষুধ না বুঝে খাইলে যেরকম ফায়দা হয়, অর্থ না বুঝে পড়লো কি হয়। এই জন্য আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ যখন তেলাওয়াতের সওয়াবের উদাহরণ দিলেন, তেলাওয়াত করলে যে সওয়াব হয় এর উদাহরণ দিলেন, কি দিয়ে দিলেন উদাহরণটা? আলহামদুলিল্লাহ দেওয়া যেত, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটা দিয়ে উদাহরণ দেওয়া যেত, দেখো না? কিন্তু দেয় নেই। তিনি উদাহরণ দিচ্ছেন আলিফ লাম মিম, এটা দিয়ে উদাহরণ দিচ্ছেন, দিয়ে বলতেছেন আমি একথা বলি না, এই সপ্ত মিলে এক অক্ষর, এটা বলি না। আলিফ ভিন্ন, লাম ভিন্ন, মিম ভিন্ন, তিনটা অক্ষর। আর এক তফসিরে আছে নয়টা অক্ষর, কি আছে? আলিফ কইতে আলিফ লাম আ, তিনটা লাগে। লাম কইতে গেলে লাম আলিফ মিম, তিনটা। মিম কইতে গেলে মিম ইয়া মিম, প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করতে দেয় তিনটা করে অক্ষর লাগে। আলিফ লাম মিম কইতে প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে আল্লাহ তাআলা তোমাদেরকে দশটা করে দেখে দিবে, এর দাম বুঝে আসবে হাসর মাইদানে। কখন বুঝে আসবে? একটা দেখি তার বেশি হইতে নেকির পাল্লা ভারী হইতে, তার গোনা মাফ হয়ে ভেসে চলে, আর একটা কম পড়তেছে তখন নেকির দামটা বুঝে আসবে। এখন তো নেকির কথা কইলে গুরুত্ব হয় না, হুজুর এত নেকি কয়, এই নেকির দিকে চাউল কেনা যাবে, এক কেজি পেঁয়াজ কেনা যাবে, এই ধান দেওয়া না, কিন্তু একটা জগৎ সামনে আসছে, জগতে এই দুনিয়ার কোনো কিছু চলবে না, ওই জগতের কারেন্সি, ওই জগতের টাকা, এখন হুজুরা নেকি নেকি করতেছে, সওয়াব সওয়াব করতেছে, এইটা হলো ওই জগতের কারেন্সি, ওই দিন বুঝে আসবে। আর বুঝে আসার কারণে ছেলে মেয়ে বিবি বাচ্চা সব ভাববে, সব কি করবে? যদি আমার চিনে ফেলে আর একটা দেখি চায় বাবা, একটা দেখির কারণে আমি আটকাই গেছি, দেখি চায় আর বাপরে দিতে দেয় আমার শট পড়ে দেয়, কি হবে? স্ত্রী মনে করবে স্বামীকে দিতে দিতে আমার শট পড়ে, সবাই মনে করে সবাই মুখ আড়াল করে চলে যাবে, কেউ পরিচয় দিল না। এত মহাপ্পতের বিবি, এত কলিজার টুকরা সন্তান, কেউ পরিচয় দিল না। আমাদের সবাই ভালো। হ্যাঁ, তার যখন মুক্তি হয়ে যাবে মিজান নামক দাঁড়িপাল্লায়, তার জান্নাতের ফেসলা হয়ে যাবে, সে বুঝবে আমি জান্নাতি, তখন অবশ্য আমার খুঁজবে আমার আব্বার কি হলো, আমার মায়ের কি হলো, তখন খোঁজাখুঁজি হলো। কিন্তু পয়লা চান্সে কেউ খোঁজাখুঁজি কথা সবাই ভাগবে, সেই দিন নাকি দাম বুঝে আসবে। তো নবীতে কি মিশাল দিচ্ছেন? আলিফুল্লাহ, আলহামদুলিল্লাহ, কুদু আল্লাহ না দিয়ে এটা দিয়ে মিশাল দিচ্ছেন। কেন ওইগুলো দিয়ে না দিয়ে এটা দিয়ে দিলেন কেন? এত একটা কারণ থাকতে হবে। কারণ এই নবীদিকে জানানো হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, আপনার উম্মতের মধ্যে ভবিষ্যতে কিছু লোক পয়দা হবে, আলেম নাম দাবি লোক পয়দা হবে, তারা এই ফতোয়া দিবে যে কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লে গোনা হয়, তো তার মতো পড়লে কি হয়, গোনা হয়, এই ফতোয়া দিবে। এই কথাটা নবীদিকে ওহির মাধ্যমে জানানো হয়েছিল, এই জন্য নবীদি এমন একটা শব্দ দিয়ে উদাহরণ দিচ্ছেন সবের প্রত্যেক অক্ষরে দশ নাকি, এই কথার উদাহরণ এমন একটা শব্দ দিয়ে দিচ্ছেন যেন অর্থ কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কেউ বলতে পারবে না, কারণ জানার কোন ব্যবস্থা নেই। এরকম আরো যত অক্ষর আছে, আলিফ লাম র, তা সিন মিম, তা হা, ইয়াসিন, আল্লাহ রসুলের মধ্যে ভেদ। এটা দিয়ে উদাহরণ দিচ্ছেন, ওই যে একটা বাতিল মাজহাব খাড়া হবে অর্থ না বুঝে পড়লে গোনা হয়, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য নবীজি যেটা উদাহরণ দিলেন, অর্থ তো কেউ জানে না, জানবেও না, তাহলে এদের তো উদাহরণ দিলেন কেন? তাহলে বুঝা গেল সব পাওয়ার জন্য অর্থ বুঝা শর্ত না, অর্থ বুঝতে চেষ্টা করতে হবে, শর্ত না। এই জন্য কোরআনুল হক সহি করে পড়ো, সম্মান করো, অর্থ বুঝতে চেষ্টা করো, তারপরে এর উপরে আমল করো, এবং এটাকে মাদ্রাসা কায়েম করে করে দুনিয়া ছড়াই দাও, মাদ্রাসা কায়েম করে করে দুনিয়ায় আল্লাহর কালামকে ছড়াই দাও, এগুলো কোরআনের হক। এক হাদিসে আছে কেয়ামতের আগে কোরআন রাসুল হক, এগুলো মুসলমানদের মধ্যে থাকবে না, না থাকে এর জায়গায় কতগুলো আবল তাবল জিনিস চলে আসবে। কি চলে আসবে? মাজার শরীফ, ফাতেহা শরীফ, ফাতেহা পড়ে বিরিয়ানির ডেগের মধ্যে পু যায়, হ্যাঁ, তার নাম হলো ফাতেহা শরীফ। এগুলো সব খাওয়া করেছি, তারপরে তারাবির সমীনা শরীফ, কুলখানি শরীফ, ওরস ওরস শরীফ, এরা কত শরীফ যে কোরআনের জায়গা দখল করবে, কোরআনের আসল যে হাকিকাত এটা নেই, এর জায়গায় অনেকগুলো শরীফ চলে গেছে আর মানুষ সেইগুলো নিয়ে ওগুলো একটা কোরআনের সাথে সম্পর্ক নেই। কিয়াম শরীফ, মিলাদ শরীফ, উড়ুস উড়ুস শরীফ, আমি তো বলি একটা উড়ুস আছে রক্ত খায়, আর তো উরুষ আছে ইমান খায় কলবের থেকে, এগুলো এখন খুব রমরমা ব্যবসা করতে। তো কোরআনের হাকিকাত এইগুলো, সহিহ করে পড়ো, কোরআনকে সম্মান করো, অর্থ বুঝতে চেষ্টা করো, আমল করো, কোরআনকে আল্লাহর জমিনে ছড়ায় দাও, তোমার পরিবারের সবাইকে শিখাও, এটা হলো কোরআনের হাকিকাত। হাদিস আসছে, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু। কোরআনের আসল বাস্তবতা যেটা আল্লাহর পক্ষ থেকে কোরআনের ব্যাপারে চাহিদা, ওইটা থাকবে না, তার জায়গায় কতগুলো রসম আসবে, প্রথা আসবে, যেগুলোর সাথে কোরআনের দূর দূর তার কোনো সম্পর্ক নেই, 100 মাইলের মধ্যে কোনো সম্পর্ক নেই। এগুলো চলে আর মানুষ ওইগুলোকে দিন মনে করে পড়তে থাকে, অথচ ওইগুলো দিনের কাজ না, ওতে নেকির কোন মিটার উঠবে না। নেকির মিটার উঠতে গেলে চিন্তা শর্ত, আপনার ইমান খাঁটি হইতে হবে, সেরেক মুক্ত হইতে হবে, ইমান খাঁটি হইতে হবে, সেরেক মুক্ত হইতে হবে। এক নম্বর, দুই নম্বর, আপনার কাজটা নবীজির তরিকার উপরে, নবীজির একটা শ্বাস রেখে গেছেন, ওই শ্বাসে হইতে হবে, শ্বাস বলেন, যদি ইট বানায় মাটি দিয়ে খামিনা করে ওই শ্বাসের মধ্যে দেয়, আপনি যত ভালো মাটি দিয়ে ইট বানান ওর মধ্যে না দিয়ে এমনি হাত দিয়ে বানাই নিয়ে আসেন, এই ইট কেউ কিন্তু ঠিক সুন্নত শ্বাস ফর্মুলা ওর মধ্যে পড়তে হবে। আর তিন নম্বর শর্ত হল আপনার আমার নিয়ত আল্লাহর জন্য হইতে হবে, নিয়ত কার জন্য, আল্লাহর জন্য, আমার দুনিয়ার কোন চাওয়া বা। এই তিনটা শর্ত যখন একসাথে পাওয়া যায় তখন সেটাকে নেক আমল বলে। কেউ ইলেকশনে জেতার জন্য একটা মসজিদ বানিয়ে দিল, মসজিদ বানানো তো নেকি না, এ কোনো নেকি পাবে না, উল্টা এক গুনায় কবিরা হবে, কেন নিয়ত খারাপ। মসজিদ কি জন্য বানিয়েছে, এই মহল্লায় টিনের মসজিদ আছে, পাকা করে দিলে এই মুসলমানরা আর অন্য কাউকে ভোট দেবে না আমাকে, তাহলে ভোটের জন্য দিছে, নেকির জন্য দেয় নাই, তাহলে নেকি দিবে কেন, সে তো নেকি চায় নাই, সে চাইছে ভোট, যাও ভোট পেয়ে গেছো আর কি, আমার কাছে কিছু নেই। তাহলে নেকি পেতে গেলে পারে শর্ত, সেরেক মুক্ত ইমান, নবীদের তরিকা, আর নিয়তটা কি, কাফেররা কত ভালো ভালো কাজ করে, এগুলোকে নেক কাজ বলা যাবে। আর পি শাহ নামে এক হিন্দু ছিল, আর পি শাহ বাংলাদেশে প্রথম সেই হাসপাতাল বানিয়েছে, তার আগে কেউ বানায়নি টাঙ্গাইল, এখন নাকি সৎকার দাঁড়িয়ে বলা হবে
না,
ও তো ইমান আনে নাই, ও তো কি করে নাই, এক নম্বর শর্ত তো ইমান লাগবে, নবীতরিকে লাগবে, নিয়ত খাঁটি লাগবে, ও তো ইমানে নেই, ও যত ভালো কাজ করুক একটাকেও নেকির কাজ করা যাবে না, নেকির কাজ বলা যাবে না। ভালো কাজ হইলে আমরা খুব ভালো কাজ, খুব ভালো, কিন্তু খুব ভালো করতে হলে তিনটা শর্ত আছে, কোন কিছুকে ভালো করতে হলে কটা শর্ত, আমরা খেয়াল করি, খুব ভালো, খুব ভালো। আরে দিদা শর্ত আছে কি, শর্ত তালাশ করে নাই? দেখ মাঝখানে কোরআনের ব্যাপারে কিছু কথা এসে গেল না, জরুরি এই কথাগুলো জানা জরুরি। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজে ফেরেশতারা হাজির হয়, একদল ডাক্তারের রিপোর্ট নিয়ে চলে যায় আর একদল হাজির হয়। বলল দরকার ছিল ইন্না সালাতাল ফাজরি, সালাত না বলে কি বলছে? কোরআন বলছে। কেন? কোরআন তাহলে নামাজের অন্যতম একটা অঙ্গ, কোরআন সই না পড়লে নামাজ হয়, কোরআন গলত পড়লে নামাজ ভেঙে দেয়, অর্থ নষ্ট হয়ে যায়, কোরআন গলত পড়লে অর্থ নষ্ট হয়ে যায়। ফসাল্লি লিরব্বিকা ওয়ানহার, বলা শিখাইতে হবে হাতের মতো, ফসাল্লি লিরব্বিকা ওয়ানহার, এটা আপনি গলা শিখাই বললেন না, ওয়ানহার ওয়ানহার, এটা কুফরি খেলা হয়ে গেল। এখন অর্থ দাঁড়াইল তোমার রবের জন্য নামাজ পড়ো, আর অর্থ জন্য রবের জন্য নামাজ পড়ো আর রবের জন্য কোরবানি করো। ঈদের সময় কোরবানি করেন না? কোরবানি করো। আর এখন হচ্ছে রবের জন্য নামাজ পড়ো আর তোমার রবকে ধমকি মারো, রবকে ধমকি দেয় কি কার ক্ষমতা আছে? অর্থ কত নষ্ট হয়ে গেল। فسبح بحمد ربك اذا جاء نصر الله، اذا جاء نصر الله فسبح بحمد ربك، তোমার প্রতিপালকের পবিত্রতা বয়ান কর, তোমার প্রতিপালকের পবিত্রতা বয়ান কর। আমি বলাছি বা হাঁটা কইলেন না, فسبح بحمد মানে যেভাবে বলে সাব্বি মানে হলো গালি দেওয়া, সাব্বুন মানে গালি দেওয়া, ছিল তোমার প্রতিপালকের পবিত্রতা বয়ান করো, তার কোন ত্রুটি নেই, কোন দোষ নেই, কাজে তোমার জিন্দগিতে তিনি যা ফেসলা করতেছেন সব ঠিক, কোন দোষ যখন নেই তাহলে আমার ব্যাপারে বা আমার ভাইয়ের ব্যাপারে পৃথিবীর ব্যাপারে তিনি যা ফেসলা করতেছেন একই ঠিক, দুটো আমার বুঝে আসতেছে না, কিন্তু তার কোন দোষ গলত ফেসলা করতে পারে। বিশেষ করে মমিন আল্লাহর বন্ধু, তার ব্যাপারে কোন গলত সিদ্ধান্ত, তার ক্ষতিকর সিদ্ধান্ত আল্লাহ করেন না, কিন্তু দেখতে হবে সময় দেখা যেতে বিভদ্র হল আগুনে পড়ে গেছে, পানি ডুবে গেছে, দেখতে তো খারাপ, কিন্তু মমিনের জন্য খারাপ কিছু নেই, যত খারাপ দেখেন আপনি আসলে কোনো খারাপ নেই, আগুনে পড়ে গেছে শহীদ হয়ে গেছে, পানিতে ডুবে গেছে শহীদ হয়ে গেছে, পাশের তলে পড়ছে শহীদ হয়ে গেছে, সাপে কামড়েছে শহীদ হয়ে গেছে, বিনা হিসাবে বেঁচে চলে। মোমিনের কোন কিছু খারাপ নেই, এই জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় কায়েম করছেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় কায়েম করছেন, কারোর জন্য এই কথা বলার অনুমতি আছে কিনা, যে দুর্ভাগ্যবশত এই কাজটা হলো না, বলার অনুমতি আছে মমিনের জন্য, এটা বলা জায়েজ নেই। একদম মমিন যখন ইমান আছে তো সে দুর্ভাগ্যের কাতার থেকে বের হয়ে গেছে, ইমান আনার পরে সে দুর্ভাগ্যের কাতার থেকে বের হয়ে গেছে, তাহলে সে কোন অবস্থায় যত খারাপ হোক সে বলতে পারবে না দুর্ভাগ্যবশত। মমিনের সব সৌভাগ্য, দুর্ভাগ্য তো কাফের মতো না, কাফের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যায় ওটাও দুর্ভাগ্য। কাফারের যত উন্নতি দেখেন আপনি সব দুর্ভাগ্য, ও তো তার আজাদ আরো বাড়বে। কোরআন বহুত জরুরি জিনিস, চাউল ছাড়া যেরকম ভাত হয় না, কোরআন ছাড়া মুসলমান হয়। আজকে আমরা কোরআন ছাড়া মুসলমান হয়েছি বলে বিভিন্ন খানে আমরা মার খাই দিচ্ছি, ওই ঘুর তখন ওই ঘুর চীন কি করতেছে মুসলমান মেয়েদেরকে নাস্তিকদের সাথে বিয়ে বসতে বাধ্য করতেছে, বাধ্য করতেছে। কালকে দেখলাম মুসলমানদের কবরস্থান গুড়িয়ে দিছে, কবরস্থান ঘোড়াই দিছে, উড়াই দিছে। কত বড় কমিশ রোহিঙ্গাদের অবস্থা, হিন্দুস্তান কাশ্মীর মুসলমানদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে। আগে নাগরিক তালিকা বানাইছে, ইচ্ছা করে মুসলমানদের নাম ঢুকায় নেই, আর তাদের বাড়ি ঘর ভেঙে দিচ্ছে, যাও বাংলাদেশে যাও, বাংলাদেশে যাও। কাশ্মীরের অবস্থা দেখ, ইরাকের অবস্থা দেখেন, সব শুনি খতম করা হয়েছে। এমানের অবস্থা দেখেন, সব শুনি খতম করা হয়েছে। সিরিয়া দেখেন, সব বাশার আল আসাদ কট্টর শিয়া, শিয়া শিয়া কাফের, শিয়া মানে সব শেষ হয়েছে, শুনি মুসলমান শেষ। ফিলিস্তিন দেখেন, ফিলিস্তিন তো বারানাই ইসরায়েল গিলে হয়েছে, কেমন মুসলমানকে আল্লাহ সাহায্য করতে চাইছে, মুসলমানকে সাহায্য করতে চাইছে, অথচ দুনিয়ার যেদিকে তাকাই মুসলমান রাখে আল্লাহর ওয়াদা তো ভুল হবে, আল্লাহর ওয়াদা কখনো ভুল হইতে পারে না। এবং আল্লাহ বলছেন অকান হাক্কান আলাইনা, কোথাও আছে অকান ওয়াদান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনকে সাহায্য করা আমি মাওলা আমি নিজের উপরে ওয়াজিব করে দিচ্ছি, তাহলে সাহায্য আসে না কেন, সাহায্য আসে না কেন, তার জবাব হল ওরা শর্ত দিচ্ছে অকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, শর্ত দিচ্ছে কি তোমাকে খাঁটি মুমিন হইতে হবে, খাঁটি মুমিন হইতে হবে, এইটা আমরা হইতে পারি। ইমানের মেহনত আমরা করি নাই, আমরা ধারণা করে বসে আছি মুসলমানের ঘরে আসছি, আমি মমিন, কেউ ধারণা করতে চায় পাসপোর্টে আমার নামের সাথে মুসলিম লেখা, আমি মুসলমান, কেউ ধারণা করতেছে হ্যাঁ যে আদম সুমার দলিলের মধ্যে আমার নামের সাথে মুসলিম লেখা, মুসলমান, এইসব দিয়ে আবার আর এক গ্রুপ ধারণা করতেছে আমি তো কুরবানের গোস্ত খাইছি, কুরবানের গোস্ত খাইছি, তাহলে আমার মুসলমান হইতে কি বাকি থাকলে, অথচ কুরবানের গোস্ত তো হিন্দুরাও খাইতে পারে, কুরবানের গোস্ত হিন্দুদেরকে দেওয়া জায়েজ আছে, সবটা নিধি খাওয়াও জায়েজ, সৎকার করা জরুরি না, তাদের প্রতিবেশী হিন্দু আছে ওদেরকে দিবে না, তোমাদের দেবতার গোস্ত খাও, খাই ইসলাম কবুল কর, ওদেরকে ভালো ব্যবহার করবেন কেন, ইসলামের দিকে আনার জন্য রাও নবীদের উম্মত। আগে তো গোত্র ভিত্তিক নবী হইত, গোত্র ভিত্তিক নবী হইত, এই গোত্রের জন্য একজন নবী, ওই গোত্রের জন্য একজন নবী, ওই গোত্রের জন্য একজন নবী, প্রত্যেক গোত্রে ভিন্ন নবী। একজন মারা গেছে, ফট করে আল্লাহ ওই বংশের আর একজনকে জিব্রাইলকে পাঠায় নবী বানিয়েছে। একজন মারা গেছে, আর একজন নবী হয়ে গেছে। কিন্তু আমাদের নবী তো গোত্র ভিত্তিক না, গোত্র ভিত্তিক না। এবং তিনি বলে গেছেন তার জায়গায় আর কাউকে নবী বানানো অথচ এই দিন ইসলাম চলবে কতদিন, এই জন্য এটার দাওয়াতের দায়িত্ব আপনাকে আমাকে দেওয়া হয়েছে। আপনি আলেম হন বা না হন, যতটুক জানেন অতটুক বলে বেড়াইতে হবে, বলতে হবে বলে নাই, বলে বেড়াইতে হবে মানে বলতে থাকতে হবে। আওয়ামান কানা মাইতান ফাজআলনা লাহু ওয়াজআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন্নাস, ইয়ামশি বিহি ফিন্নাস। মুমিনকে আমি নূর দিয়েছি, সে নূর সে মানুষের মধ্যে ছড়াইতে থাকবে। বাজারে গেছে ওখানে ছড়াইতেছে, বেড়াইতে গেছে ওখানে ছড়াইতেছে, সিনেমা লাগতে গেছে ওখানে ছড়াইতেছে, যে ছড়াইতেছে। এই জন্য আপনি যদি নবীদের একটা কথা জানেন, আপনাকেও ছাড় দেওয়া হয়নি। একটা কথা জানেন নবী বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, আমার পক্ষ থেকে একটা কথা জানো পৌঁছাই দাও দুনিয়ার বাসে পৌঁছাই দাও, এই একটা কথার ওসিলায় হাজার লোক ইমান পাবে। এখানে তারা আটকা আছে, তোমার এই কথা দ্বারা ওরা আটকা থেকে ছুটে যাবে, ছুটে মুসলমান। বিদায় হজে দেড় লক্ষ সাহাবায়ে কেরাম, দেড় লক্ষ, শুধু উলামায়ে কেরামকে আলাদা করেন না, সবাইকে একসাথে রেখে বলছেন তোমরা যারা আমার কথাগুলো শুনলা, তোমরা আমার কথাগুলো দুনিয়াবাসীর কাছে পৌঁছাই দাও, তোমরা যারা আমার কথাগুলো শুনলা দুনিয়াবাসীর কাছে পৌঁছাই দাও। তো বিদায় হাজার মানে হুজুর তো বেশি দিন ছিলেন না, দুই মাস ছিল দুই মাস। এবারে পয়লা রবিউল আউয়াল সোমবার তিনি দুনিয়া থেকে চলে গেল। বারো 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 করিলে ভুয়া কথা, বারোর সাথে কোন সম্পর্ক নেই। জন্ম হলো আট রবিউল আউয়াল, মৃত্যু হলো পয়লা রবিউল আউয়াল, বারোটা ভুয়া ভিত্তিহীন। কোথেকে আসছে তাহলে এটা আল্লাহ ভালো জানে, আমি যত বুঝছি। আর একটা দুর্বল মত আছে, দুর্বল মত আছে নবীজি দশরা রবিউল আউয়াল সোমবার ইন্তেকাল করছে, পয়লা রবিউল আউয়াল তো সাংঘাতিক শক্তিশালী, এটা একটু দুর্বল। তো কিতাব হয়তো ওইভাবে লিখছিল এক অগ্লিক দুই সোমবার তিনি দুনিয়ার থেকে চলে গেছে, এক অগ্লিক এইভাবে মনে লিখছিল, পরে ছাপতে যায় প্রিন্টিং মিস্টেক হয়ে অগ্লিক পড়ে গেছে, উনিশ পরে কি থেকে গেছে, বারো থেকে গেছে, আর তাদের এলাম কালাম কিছু নেই, তারা বারো নিয়েই লাভাইতেছে, অথচ বারোর সাথে কোন সম্পর্ক নেই, কোন সম্পর্ক নেই। এই ব্যাপারে ইশাত সুন্নাহ আমার একটা কিতাব আছে, আমার তো অন্তত ৪০টা কিতাব বাংলায়, একটা কিতাব ইশাত সুন্নাহ, ওই কিতাব আমি অনেকগুলো হাদিস পেশ করছি, যে হাদিস দিয়ে প্রমাণ করছি হুজুরের জন্ম ৮ রবিউল আউয়াল, মৃত্যু ১ রবিউল আউয়াল। আপনি ওই হাদিস গুলো দেখেন না, আরে কিতাব আমি লিখতে পারি, হাদিস তো আমি লিখি, হাদিস তো রসুল, হাদিস তো যারা বয়ান করছে সাহাবারা বয়ান করছে তাদের, আমি এক জায়গায় করেছি ইশাত সুন্নাহ। কথাটা কি করতেছিল, নবী আলাইহিস সালাম চলে গেছেন, বেদায় হজে সবাইকে দায়িত্ব দিয়ে গেলেন দিন প্রসব, তারা তো তিনি দুই মাস পরে চলে গেল, তখন সাহাবা কেরাম দুনিয়া ছড়ে পড়ে, দুনিয়া ওদিক দিয়ে চীন চলে গেলেন, ঠাকুরের তীর দিয়ে চীন চলে গেলেন, চীনে তাদের খবর এখনো আছে। আবার আর একবার ভিতর দিয়ে আসলেন, ভিতর দিয়ে আসলেন, তার প্রমাণ হল এই লালমনিরহাট তিস্তা নদীর তীরে কিছুদিন আগে একটা কবর, একটা ই পাওয়া গেছে, মসজিদ পাওয়া গেছে, কি পাওয়া গেছে মসজিদ পাওয়া গেছে। এতদিন লোকেরা মনে করতো একটা পাহাড় বা টিলা, পাহাড় মনে করতো, যা মাটি লাগে ওইতে নিয়ে আসে, ওরা দেখে তো ওর ভিতরে বিল্ডিং এর মতো লাগে, ওরা সরকারকে জানাইছে যে ভিতরে বিল্ডিং লাগে, পরে সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের লোকেরা যে পুরো মাটি ঘুরছে, পুরো মাটি ঘুরছে, খুঁড়ে দেখেন সুন্দর একটা মসজিদ, একটা একটা মসজিদ, এবং ওর গায়ে খোদাই করা আছে মসজিদটা ৬৯ হিজরিতে তৈরি করা হয়েছে, সর্বশেষ সারি মারা গেছে ১১০ হিজরিতে, ১১০ হিজরিতে, আর এই মসজিদটা তৈরি হয়েছে, বোঝা যায় ওই দিক দিয়েও ভিতর দিয়ে নদীর পথে সাহাবাদের দল আছে, ওই মসজিদ তারা তৈরি করছে, ওই মসজিদ কিন্তু এতদিন মাঝখানে তো বসতি ছিল না, বসতি না থাকায় ওখানে ধুলা বালি মাটি পড়তে পড়তে ওটা একটা টিলা হয়ে গেছে, এখন আমার মসজিদ গড়ে গেছে। এইভাবে সাহাবাদের দুনিয়া ছড়াই পড়ছে, তারা আমাদের তুলনায় আর্থিক দিক দিয়ে অনেক অসচ্ছল ছিল, তারপর তারা বিবেকে কিছু দিয়ে এই যে চলো আমি আল্লাহ রাস্তায় গেলাম, তাদের এই কোরবানির কারণে আজকে আমরা মুসলমান। দুনিয়ার যে কোনো দেশে আপনি যাবেন মুসলমান, যে কোনো দেশে যাবেন ওখানে মুসলমান আছে, আগের লোকদের কোরবানের কারণে। শাহজালাল ইয়ামানি ইয়ামান থেকে আসছে, শিয়ারা যুদ্ধ করতে করতে সব সুন্নি খতম করে ফেলছে, তো ইয়ামান থেকে উনি আসছেন, ওনার ৫০-৬০ জন খলিফা আছে, তাদেরকে পুরো বাংলাদেশ ছড়াই দিচ্ছে, উনি বসছেন সিলেটে আর খলিফা থেকে ছড়াই দিতে কোথায়, সারা বাংলাদেশ ছড়ায়, এক খলিফা শাহর আছে উনি কুমিল্লার হাজিগঞ্জে আছে, এক খলিফা বাগেরহাট খানজাহ, এক খলিফা শাহ আমানত চিটাগাং আছে, এই লোকগুলোর কুরবানের কারণে আজকে আমাদের পূর্বপুরুষ তো হিন্দু ছিল, বাংলাদেশ তো হিন্দুস্থানের অংশ, গোড়াগড়ি হিন্দুদের দেশ, এত মুসলমান করতে পারে ওই ওনাদের কুরবান। আগের লোকেরা কোরবানি করছে, আমরা ইসলাম পাইছি। আমরা যদি কোরবানি করি, আমরা যদি ব্যাপক দাওয়াত দেই, দাওয়াতের জন্য সময় বের করি, দাওয়াতের জন্য বিদেশ সফর করি, তো আরো পরবর্তীকালে অনেক লোক হকের জন্য পিপাসিত, তারা কি হয়ে যাবে? মুসলমান হয়ে তারা তো এই কথাই বলতেছে, আমরা যা বিষয় করতেছি সব তোমাদের পৌঁছে দিচ্ছি, কিন্তু তোমাদেরকে আমরা সবচেয়ে দামি জিনিস দিচ্ছেন ইমান, যার জানা বানাবার থেকে আমাদের থাকে। জানা বানাবার মানে কি? বিশ্বাসের সর্বনিম্ন স্তর, বিশ্বাসের একটা স্তর আছে না, ওর নিচের স্তর নেই, ওর নিচের একটা নাম সন্দেহ, ওই স্তরের নাম কি? বিশ্বাসের সর্বনিম্ন স্তর যার যেটা, এটাকে বলে জানা বানাবার। এইটুকু ইমান যদি নিয়ে কেউ দুনিয়াতে দেখতে পারে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজি ওয়াদা করেছেন আল্লাহ তাকে এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, 11 গুণ শব্দ হলো আর দুনিয়া ওয়া আশরাতু আমসালিহা। এই জন্য আগের উন্মত নামাজ আদা করে বেড়েছে, চলে গেছে নামাজ আদা করে চলে গেছে, দাওয়াতের কাজটা তাদের নবীরা করছে, নবী একজন বলে গেছে আর একজন। কিন্তু এই উন্মত তাদের দুটো দায়িত্ব, কলেমা ইমান নামাজ তো লাগবেই, আবার আখেরি নবীর উন্মত হওয়ার কারণে, আর কোন নবী না আসার কারণে, এই ইসলাম কেমন পর্যন্ত টিকে থাকার কারণে আমাদের নবীওয়ালা কাজ বেড়ে গেছে। যতটুক জানো, যতটুক আমাদের শুনছ বলতে থাকো, আজকে এই শুনছি, যতটুক বলে থাকে ফরজ দায়িত্ব। কিন্তু ওলামায় কেন তত্ত্বাবধানে করতে হবে, কিছু লোকদের বলতে ওলামার দরকার নেই, তো বিষাক্ত চলন, এই বিষাক্ত চলনার অনেক আগে কিছু রাশিয়ায় কমিউনিস্ট এই স্লোগান দিয়ে ওলামায়ে কেরামকে জবাই করতেছে। এই কিছু লোক নির্ধারিত আমার ফায়দা হয়েছে, ওই রাশিয়ার স্লোগানটা আমাদের দেশে দিচ্ছে ওলামার দরকার, আর কাউকে অরিশ বলেন, এখন যদি কেউ বলে ওলামার দরকার নেই, সে কি দিন শিখতে পারবে
না,
সে তবলিগ করতে পারবে
না,
সে নিজেও গোমরা, ওর সাথে যারা আছে এদের তারা দিনের কোন কাজ হবে, দিনের যে কোন কাজ, দিনের মৌলিক কাজ তিনটা, তাবলিগ, তালিম, তাজকিয়া, কোরআন চার জায়গায় আছে, প্রত্যেকটার জন্য ওলামা সত্য। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ওলামাদের সোহবত থেকে তিনটা কাজ শিখে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে ছড়াই দেওয়ার তৌফিক দান করুন।
আমিন।
ওলামায়ে কেরামের সাথে যাতায়াত করেন, অটোমেটিক শিখা হয়ে যাবে। আমরা মনে করি খালি মাদ্রাসায় পড়ে শিখা যায়, তার কোন জরুরি না। মাওলানা থানবী সবচেয়ে বড় খলিফা আছে, উনি একজন পুলিশ, খাজা আজিজুল হাসান মাজুম, ও কোন মাদ্রাসায় পড়ছিল। অথচ মাওলানা আশরাফ আলী থানবীর মৃত্যুর পরে বড় বড় আলেমরা ওনার কাছে মরিদ হয়ে গেছে, সাহেব মরে গেলে আর একজনের কাছে ভয় দেওয়া জরুরি, সবসময় মাথার উপরে কাউকে না কাউকে রাখতে হবে, সবসময় মাথার উপর রাখতে হবে, সে গুমরা হবে না। তার জন্য ওয়াদা, সে ইমান নিয়ে দুনিয়ার থেকে যাবে। আজকে মুস্তাকিল বিজাত হয়ে গেল, মুস্তাকিল বজ্জাত হয়ে গেল। মুস্তাকিল বিজাত মানে আমি সম্পন্ন, এটা যে দাবি করলো সে গোমরা হয়ে গেল। মাওলানা থানভী সবচেয়ে বড় খলিফা যে উনি ডিপুটি কালেক্টর মানে পুলিশের লোক, ওনার আর এক খলিফা ডাক্তার আব্দুল হাই আরেফি, ডাক্তার তারা সব ওনার কাছ থেকে আধ্যাত্মিকতা শিখছে, তার কাছ থেকে ডাক্তার আব্দুল হাই আরেফি। এরা তো আলেমই না, মাদ্রাসায় পড়ালেন, প্রত্যেকে আলেম হয়েছে সোহবাদ থেকে। মাওলানা থানভীর সোহবাদ থেকে এখন আমি বলতে পারি, আমি আমাকে দিয়ে উদাহরণ দেই, আমার পিছনে একদল পাবলিক লেগে থাকে, জুমাও পড়ে, জুমার পর আমি সওয়াব দোয়া করি, সওয়াব দোয়াও থাকে। এই আমার সাথে তারা প্রায় 15-20 বছর লেগে আছে, লেগে থাকাতে এমন ফায়দা হচ্ছে যে একটা সাধারণ মৌলানা যা জানে তার থেকে ওরা বেশি জানে। মৌলানা তারা জব দিতে পারবে না, ও জব দিতে পারবে, ও কিতাব পড়ে বুঝতে পারবে না কিছু, ও বলে মুক্তি সাহেব এভাবে বলছে। সাহাবা কিতাব পড়ে আলাপ হয়েছিল, নবীদের সোহবাতে বসে কি হয়েছিল, এই জন্য আপনারা সহবাতে যদি আমরা আসি, ওলামাদের সহবাতে আসি, ইনশাআল্লাহ আমাদের ভিতরে তিনটা আসবে, তাবলিগও আসবে, তালিমও আসবে, তাসকিয়া আত্মশুদ্ধি আসবে, তখন আমরা দিনের সব লাইনে কিছু না কিছু কাজ করতে পারব এবং ইনশাআল্লাহ আমরা ইমান নিয়ে দুনিয়ার থেকে যেতে পারব। মূল হল সহবাত, হক্কানি ওলামাদের সাথে জুড়ে থাকা, জুড়ে থাকা, একাকার না থাকা, নিজে বুঝবো তো না চলা, কোন আলেমের সাথে পরামর্শ করে চলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান,
আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।